Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله
Assalamualaikum warahmatullah. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Alhamdulillahi Rabbil Alameen Ar-Rahman Ar-Rahim Maliki Yawm Al-Din Iyaka Na'budu Wa Iyaka Nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام এর পুস্তক আদি যে ধরনের মনোভাব নিয়ে মানুষ পাঠ করে থাকে সে অনুসারে ইতিবাচক বা নেতিবাচক ফলাফল প্রকাশ পেয়ে থাকে। এ সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমার একটি ঘটনা মনে পড়ে। তিনি আসলে ডিবেটিং সোসাইটির কথা বলছেন, যে বিতর্ক প্রতিযোগিতা হয়ে থাকে, ডিবেটিং সোসাইটি যে বিতর্ক করে থাকে, সেক্ষেত্রে অনর্থক এক বক্তা একটা কথার পক্ষে বলে আর দ্বিতীয় বক্তা বিপক্ষে বলে থাকে। এর ফলে অনেক সময় চিন্তাধারা মানুষের প্রভাবিত হয়। আসলে বক্তা যা কিছু বলে বিতর্কের খাতিরে বলে, হৃদয়ে যা আছে তা বলছে না। যাই হোক, তিনি এ সম্পর্কে বলছেন যে এটি অনেক সময় ইমানের জন্য হানিকর হয়ে থাকে। তিনি বলেন, মৌলভী মোহাম্মদ আহসান আমরোহি সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে বলেছেন যে মৌলভী বশির আহমদ সাহেব মসীহ মওউদ আলাইহিসসালামের ঘোর সমর্থক ছিলেন আর আমি ছিলাম ঘোর বিরোধী। মৌলভী বশির সাহেব সবসময় অন্যদের বারাহিন আহমদিয়া পাঠের নসিহত করতেন এবং বলতেন যে ব্যক্তি বই লিখেছেন তিনি মুজাদ্দিদ। তিনি বলেন যে আমি অবশেষে তাকে বললাম, মৌলভী মোহাম্মদ আহসান সাহেব বশির সাহেবকে বলেন যে চলুন, তিনি মুজাদ্দিদ কি মুজাদ্দিদ নন এ বিষয়ে বিতর্ক করি। কিন্তু বিতর্ক কিভাবে হবে? আপনি যেহেতু সমর্থনকারী তার, তাই আপনি বিরোধিতাপূর্ণ মনোভাব নিয়ে বই পুস্তক তার পাঠ করুন। আর আমি বিরোধী, তাই আমি সমর্থনের দৃষ্টিকোণ থেকে বই পুস্তক পড়ব। সাত আট দিন নির্ধারিত হয় পুস্তক পাঠের, উভয় বই পুস্তক পাঠ করেন, এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হল আমি যে বিরোধী ছিল, মৌলভী আহসান সাহেব বলছেন আমি যে বিরোধী ছিলাম আমি আহমদী হয়ে যাই, আর যে আহমদীয়তের বড় কাছে অবস্থান করছিল সে অনেক দূরে চলে যায়। মৌলভী আহসান সাহেব কথা বুঝে যান আর বশির সাহেবের হৃদয় থেকে ঈমান হারিয়ে যেতে থাকে। এ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে মুসলিম মত বলছেন, মনস্তত্ববিদ্যার দৃষ্টিকোণ থেকে ডিবেট বা বিতর্ক অত্যন্ত ক্ষতিকর, অনেক সময় ভয়াবহ ক্ষতিতে পর্যবসিত হয়। এগুলো এমন সূক্ষ্ম বিষয় যা বোঝার যোগ্যতা সকল শিক্ষকের নেই বা সকল পাঠকের নেই। তাই ভালো কথা থেকেও যদি সমালোচনা বা আপত্তির দৃষ্টিকোণ থেকে কথা বের করার কেউ চেষ্টা করে তাহলে তা স্খলনের কারণ হয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পুস্তকাদি সম্পর্কে অনেকেই আপত্তি করে থাকে। তারা বলে যে আমরা পড়েছি, এই কথা লেখা আছে, সে কথা লেখা আছে। আসল কারণ হলো তারা পড়েই আপত্তি করার উদ্দেশ্যে। এছাড়া প্রসঙ্গও দেখে না যে কোন প্রসঙ্গে কথা বলা হচ্ছে, তাই এটি নতুন কোন বিষয় নয়। আপত্তিকারীরা তো আল্লাহ তাআলার কালাম বা কোরআনেও আপত্তিকর কথা খুঁজে বের করে। এ কারণে কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এটি মোমেনদের জন্য নিরাময় এবং রহমতের কারণ বা আশীর্বাদ, কিন্তু আপত্তিকারী যারা আছে, যারা জালেম, যারা সীমা লঙ্ঘনকারী, তাদেরকে এটি ক্ষতির মুখে ঠেলে দেয়। তারা ক্ষতিগ্রস্ত হয়, ক্রমশ দূরে সরে যেতে থাকে আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে আরো বেশি আপত্তি আরম্ভ করে, ধর্ম সম্পর্কে আপত্তিকর কথা বলা আরম্ভ করে। সুতরাং আল্লাহর বাণী বা কোরআনই হোক না কেন, ততক্ষণ কল্যাণকর হয় না যতক্ষণ পবিত্র হৃদয় নিয়ে তা পাঠ না করা হয়। এরপর নামাজের গুরুত্ব সম্পর্কে হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু মসীহ মওদ আলাইহিসসালামের একটি ঘটনা শুনান। তিনি বলেন যে একবার তিনি আলাইহিসসালাম কোন মামলায় হাজিরার জন্য যান আর কোর্টে কেস উঠতে বিলম্ব হয়ে যায়, নামাজের সময় হয়ে যায় ইত্যবসরে, মানুষের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি নামাজের জন্য চলে যান। যাওয়ার পরেই কোর্টে হাজিরার জন্য তাকে ডাকা হয়, কিন্তু তিনি ইবাদতেরত ছিলেন। ইবাদত শেষ হওয়ার পর তিনি আদালত কক্ষে আসেন, সরকারি বা আদালতের রীতি অনুসারে ম্যাজিস্ট্রেটের একতরফা তার বিরুদ্ধে ডিগ্রি জারি করার কথা, কিন্তু তার এই কাজ আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা ম্যাজিস্ট্রেটের মনোযোগ এদিকে আকর্ষণ করেন, যিনি ইবাদত করছেন নামাজ পড়ছেন তিনি তার অনুপস্থিতিকে গুরুত্ব না দিয়ে তার পক্ষে বা তার পিতার পক্ষে রায় প্রদান করেন। তার নিজের কোন মামলা মকদ্দমা তো ছিল না, ধন সম্পত্তির মামলায় বাধ্য হয়ে যেতে হলো, পিতার পীড়াপিড়িতেই তিনি যেতেন। আরেক জায়গায় বা জামাত নামাজের গুরুত্ব এবং হযরত মসীহ মওউদ ইসলামের রীতি সম্পর্কে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু কিভাবে বা জামাত নামাজের অভ্যাস করা উচিত সে সম্পর্কে বলেন। বা জামাত নামাজের আরেকটি রীতি হল স্ত্রী সন্তানদের সাথে নিয়ে বা জামাত নামাজ পড়া। অভ্যাস না থাকার কারণে বা জামাত নামাজের গুরুত্ব মানুষের হৃদয় থেকে হারিয়ে গেছে। বা জামাত নামাজের অভ্যাস নেই, তাই ধারণাই নেই যে বা জামাত বা জামাতবদ্ধ নামাজের গুরুত্ব কত অপরিসীম। এই অভ্যাসকে পরিত্যাগ করে অর্থাৎ একা নামাজ পড়ার অভ্যাস ছেড়ে দিয়ে বা জামাত বা জামাতবদ্ধভাবে নামাজ পড়ার অভ্যাস করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যখন নামাজের জন্য মসজিদে যেতে পারতেন না, এমন ক্ষেত্রে ঘরেই বা জামাত নামাজ পড়াতেন, বিরল কোন বাধ্যবাধকতার বশবর্তী হয়ে পৃথক বা একা নামাজ পড়তেন। প্রায় সময় আমাদের মাকে সাথে নিয়ে তিনি জামাত করাতেন, জামাতে নামাজ পড়াতেন, আম্মার সাথে অন্যান্য মহিলারাও যোগ দিতেন। প্রধানত বন্ধুদের সর্বত্র জামাতের সাথে বা জামাতবদ্ধভাবে নামাজ পড়া উচিত। যার এই সুযোগ হয় না তার উচিত নিজের সন্তান সন্ততির সাথে সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে বা জামাত নামাজ পড়া উচিত। সর্বত্র বন্ধুদের বা জামাত নামাজের ব্যবস্থা নেওয়া উচিত। যেখানে শহর বড় মানুষের অবস্থান দূরে দূরে, সেখানে পাড়ায় পাড়ায় বা জামাত নামাজের ব্যবস্থা করা উচিত। যেখানে মসজিদ নেই সেখানে মসজিদ নির্মাণের চেষ্টা করা উচিত। যাই হোক, বা জামাত নামাজের গুরুত্ব হল যদি ঘরেও থাকেন সন্তান সন্ততিকে সাথে ডেকে নামাজ পড়াবেন, যেন বাচ্চাদের মাঝে বা জামাত নামাজ সম্পর্কে সচেতনতা গড়ে উঠে। এরপর হযরত মসীহ মওউদ ইসলাম এই কথার জোর তাকিদ করেছেন যে নামাজ এর সকল শর্তের নিরিখে পড়া উচিত। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, সকল বিধি নিষেধ বা নিয়ম কানুন সামনে রেখে নামাজ পড়া খুবই আকর্ষণীয় একটি কাজ, কিন্তু আমরা যদি নিজেদের ঔদাসীন্য এবং বুদ্ধির অভাবে এটিকে সংকুচিত করি বা ডালপালা কাটতে থাকি, তাহলে এটি অলাভজনক এবং বৃথা কাজে পর্যবসিত হয়। নামাজের সৌন্দর্য এটিকে সাজিয়ে গুজিয়ে পড়ার মাঝে, কিন্তু যদি এটিকে সাজিয়ে গুজিয়ে পড়া না হয় তাহলে এটি বৃথা কাজে পর্যবসিত হয়, আর এমন নামাজ কখনো কল্যাণকর হতে পারে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলতেন, মানুষ মোরগের আধার খাওয়ার মতো নামাজ পড়ে, অর্থাৎ মোরগ যেভাবে শস্য দানা সংগ্রহ করে মাটি থেকে সেইভাবে এরা নামাজ পড়ে। এমন নামাজ অবশ্যই কল্যাণকর হতে পারে না, বরং প্রায় সময় এমন নামাজ অভিশাপ ডেকে আনে। একবার কেউ হযরত মুসলিহ মওউদের কাছে অভিযোগ করে যে আমাদের অধীনস্থরা আমাদের সালাম করে না, বা ছোটরা জ্যেষ্ঠদের সালাম করে না। তিনি নসিহত করতে গিয়ে বলেন যে সালামের নির্দেশ উভয়ের জন্য সমান। আমি হযরত মসীহ মওউদ বলছেন, আমি হযরত মসীহ মওউদের কাছে একটা পঙ্ক্তি শুনেছি যে হে মীর, যদি তোর সামনে কেউ না আসে তবে একলা চলো রে, কি বাহানি হবে এতে তোমার মহিমার। তিনি বলেন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যদি এক ভাই না মানে, আমরা নিজেরা কেন তা মেনে চলব না? সুতরাং যদি অভিযোগ সঠিক হয়ে থাকে তাহলে এটি অযৌক্তিক কাজ বা কাণ্ডজ্ঞান বিবর্জিত কাজ। কোথায় এই নির্দেশ দেওয়া হয়নি যে শুধু ছোট সালাম করবে বড় করবে না? যদি অধীনস্থ সালাম না করে তাহলে অফিসার বা কর্মকর্তা প্রথমে সালাম করা উচিত। তিনি বলেন, আমার রীতি হল যখন আমার মনে থাকে প্রথমে আমি নিজেই সালাম করি, অনেক সময় মনে থাকে না, অন্য কেউ প্রথমে সালাম করে। তিনি বলছেন যে এমন ক্ষেত্রে নাজেরদের আপত্তি না করে দৃষ্টান্ত স্থাপন করা আমাদের সকল কর্মকর্তা যে পর্যায়েরই হোক না কেন, প্রথমে সালাম করে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। ছোট বা অধীনস্থ আমাকে প্রথমে সালাম করুক, এই অপেক্ষায় থাকা উচিত নয়। অনেক জ্যেষ্ঠ বা পদাধার ও পদাধিকারী এমন আছে যারা কমেই সালামের উত্তর দিয়ে থাকে, আমার কাছে এমন অভিযোগও আসে। কর্মকর্তাদের যদি অভিযোগ থেকে থাকে তাহলে অধীনস্থদেরও অভিযোগ রয়েছে যে এরা সালামের উত্তর দেয় না বা এত ক্ষীণস্বরে উত্তর দেয়, বোঝায় যায় না, বা এমন অবজ্ঞার সাথে উত্তর দেয় যে মনে হয় যেন তাদের ঘাড়ে কোনো মুসিবত চাপানো হয়েছে। যাই হোক, জামাতের সকল শ্রেণীর মাঝে সালামের প্রচলন দেয়া উচিত, এটি হাদিসও বটে। মসীহ মওউদ আলাইহিসসালামের যুগে মানুষ কিভাবে তার বিরোধিতা করত এ সংক্রান্ত একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, 1897 সনের অক্টোবর মাসে একটি সাক্ষ্য দেওয়ার জন্য তাকে মুলতান যেতে হয়েছে। সাক্ষ্য দেওয়ার পর ফিরে আসার পথে তিনি কিছুদিন লাহোরও অবস্থান করেন। এখানে যে গলি তিনি অতিক্রম করতেন, গলিতে মানুষ তার নাম নিয়ে নিয়ে নোংরা শব্দ তার জন্য ব্যবহার করত, অপালাপ করত। মুসলিম মওউদ বলেন যে তখন আমার বয়স 8 বছর ছিল, আর এই সফরে আমিও তার সফর সঙ্গী ছিলাম। মানুষ এই যে তার বিরোধিতা করত এর কারণ আমার বোধগম্য ছিল না, তাই এটি দেখে আমি বিস্মিত হতাম যে এই পথেই তিনি অতিক্রম করতেন কেন মানুষ তার পিছনে পিছনে তালি বাজায়, শীষ দেয়। আমার মনে আছে এক হাত কাটা ব্যক্তি বা ঠুটা, তার হাত কাটা ছিল আর বাকি হাতে বাঁধা ছিল কাপড়। জানা নেই যে হাত কাটার ক্ষত ছিল নাকি নতুন কোন ক্ষত। যাই হোক, সেই হাত ছিল ক্ষতযুক্ত, সেও মানুষের সাথে যোগ দিয়ে খুব সম্ভব ওজির খান মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে তালি বাজাচ্ছিল আর নিজের কাটা হাত দ্বিতীয় হাতের উপর মারছিল। অন্যদের সাথে অন্যদের দলে যোগ দিয়ে হইচই করছিল, হায় হায় মির্জা প্রতিযোগিতার ময়দান থেকে পালিয়ে গেছে নাউজুবিল্লাহ। আর আমি এই দৃশ্য দেখে আশ্চর্য ছিলাম, বিশেষ করে সেই ব্যক্তির জন্য যার হাতও নেই। তারপরও সে তালি বাজানোর চেষ্টা করছিল। দীর্ঘক্ষণ আমি গাড়ি থেকে মাথা বের করে সেই ব্যক্তির দিকে তাকিয়েছিলাম। এরপর লাহোর থেকে হযরত মুসা আলাইহিস সালাম কাদিয়ান ফিরে আসেন। এক মামলায় ম্যাজিস্ট্রেটের দৃঢ় সংকল্প ছিল, বরং অঙ্গীকার নেওয়া হয়েছিল তার কাছ থেকে যে মুসা আলাইহিস সালামকে অবশ্যই শাস্তি দিতে হবে। এই ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউত রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন যে একবার প্রথমে অবতরণিকা স্বরূপ কিছু কথা তিনি বলেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আদমশুমারি করান, তাদের মোট সংখ্যা ছিল 700। সাহাবারা তখন মনে করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদমশুমারি করানোর কারণ হল এই আশঙ্কা যে শত্রু কোথাও আমাদের ধ্বংস না করে দেয়। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, এখন তো আমরা আমাদের সংখ্যা 700, এখনো কি এটি ভাবা যেতে পারে যে কেউ আমাদের ধ্বংস করতে পারবে? কত মহান ঈমান ছিল তাদের। 700 হওয়ার কারণে তারা ভাবতেই পারতেন না যে শত্রু তাদের ধ্বংস করতে পারবে। এই ঘটনা বর্ণনার পর তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈমানের শক্তি অনেক বড় শক্তি হয়ে থাকে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ঘটনা, একবার তিনি গুরদাসপুরে ছিলেন। আমি আমিও গুরদাসপুরে ছিলাম, কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলাম না যেখানে এই ঘটনা ঘটেছে। এক বন্ধু যিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনি আমাকে শুনিয়েছেন, খাজা কামালউদ্দিন সাহেব এবং আরো কিছু আহমদি ভীতত্রস্ত হন্তদন্ত তার কাছে আসে এবং বলে যে অমুক ম্যাজিস্ট্রেট যার আদালতে মামলা রয়েছে সে লাহোর গিয়েছিল, আর যারা তার উপর চাপ দেয় যে মির্জা সাহেব আমাদের ধর্মের ভয়াবহ বিরোধী, তাকে অবশ্যই শাস্তি দাও, একদিনের জন্য হলেও তাকে শাস্তি দাও, এটি তোমার জাতিগত খেদমত বা সেবা হবে। আর সে তাদের সাথে অঙ্গীকার করেছে যে আমি অবশ্যই শাস্তি দেব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই কথা শুনলেন, তিনি তখন শায়িত ছিলেন, শোনার পর এক পাশে কোণের উপর ভর দেন এবং বলেন, খাজা সাহেব আপনি কেমন কথা বলছেন, কেউ খোদার সিংহের গায়ে হাত দিতে পারে কি? আল্লাহ তাআলা এই ম্যাজিস্ট্রেটকে যে শাস্তি দিয়েছেন তা হল প্রথমে গুরুদাসপুর থেকে তার বদলি হয়ে যায়, এরপর তার ডিমোশন বা অবনতি হয়, ইএসি থেকে মুনসিফ বানিয়ে দেওয়া হয় আর রায় প্রদান করেছে দ্বিতীয় এক মুনসিফ। তাই ইমানি শক্তি অসাধারণ এক শক্তি, কেউ এর সামনে দাঁড়াতে পারে না। তাই জামাতে নতুন লোকদের যোগ দেয়া এই অর্থে কল্যাণকর হতে পারে, যোগদানকারীদের মাঝে ইমান এবং নিষ্ঠা সৃষ্টি হওয়া আবশ্যক। শুধু সংখ্যা বৃদ্ধি যেন আনন্দের কারণ না হয়, যদি কারো ঘরে দশের দুধ থাকে সে এর সাথে দশের পানি যোগ করে এই জন্য আনন্দিত হতে পারে না যে তার দুধ এখন বিশ্বের হয়ে গেছে। দুধ বৃদ্ধি করাই আনন্দের বিষয় হতে পারে, দুধে দুধ ঢেলে বৃদ্ধি করার মাঝে কল্যাণ নিহিত। তাই নতুন হোক বা পুরাতন, আমাদেরকে ইমানের ক্ষেত্রে উন্নতির বা উন্নতি লাভের চেষ্টা করা উচিত। 700 জনের ইমান এমন ছিল যে তাদের দৃঢ় প্রত্যয় ছিল পৃথিবীর কেউ আমাদেরকে পরাজিত করতে পারে না, আর পৃথিবী দেখেছে যে কেউ তাদের পরাজিত করতে পারেনি। একই মামলা সম্পর্কে আরেক জায়গায় তিনি আবার বলেন, খাজা কামালউদ্দিন সাহেবের অভ্যাস ছিল দীর্ঘ কথা বলা। তিনি বলেন যে হুজুর ম্যাজিস্ট্রেট অবশ্যই গ্রেফতার করবে, শাস্তি দেবে, ভালো হবে দ্বিতীয় পক্ষের সাথে মীমাংসা করা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কুনুইয়ের উপর ভর করে বলেন, খাজা সাহেব, আল্লাহর সিংহের গায়ে হাত দেয়া সহজ কথা নয়। আমি খোদা তালার সিংহ, আমার গায়ে হাত দিয়ে তো দেখুক। এমনই হয়েছে। দুই ম্যাজিস্ট্রেটের মাঝে যে সেই মামলার রায় দেওয়ার জন্য যুক্ত হয়, তাদের একজনের ছেলে পাগল হয়ে যায়। তার স্ত্রী তাকে চিঠিতে লিখেছে, যদিও সে মসীহ মওউদ ইসলামকে আল্লাহর প্রতিষ্ঠিত মানত না, কিন্তু লিখেছে যে তুমি এক মুসলমান দরবেশকে অসম্মান করেছ, এর ফলাফল স্বরূপ এক ছেলে পাগল হয়ে গেছে। এখন দ্বিতীয় ছেলের ব্যাপারে সতর্ক হয়ে যাও। সেই ম্যাজিস্ট্রেট যেহেতু শিক্ষিত ছিল, সে বলল যে কি অজ্ঞতা প্রসূত কথা বলছে আমার স্ত্রী, এমন কথায় তার কোনো বিশ্বাস ছিল না, এদিকে কোনো কর্ণপাত সে করেনি। এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হল তার দ্বিতীয় পুত্র নদীতে ডুবে মারা যায়। রাবি নদীতে গিয়েছিল, গোসল করছিল, সে সেখানে কুমির তার পায়ে কামড় দেয়, আর এইভাবে তা সে তার ভবলীলা সাঙ্গ হয়। সেই ম্যাজিস্ট্রেট হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে এত কষ্ট দিত, শুনানির পুরো সময় মসীহ ইসলামকে সে দাঁড় করিয়ে রাখত, পানির প্রয়োজন অনুভব হলে সে পানি পান করার অনুমতি দিত না। একবার খাজা সাহেব পানি পান করার অনুমতি চান, কিন্তু সে অনুমতি দেয়নি। দ্বিতীয় ম্যাজিস্ট্রেটও ছিল, যার কাছে এই কেস যায় সেও সাসপেন্ড হয়ে যায়, যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এরা ভয়াবহ জুলম এবং অন্যায়ে প্রবৃত্ত ছিল, আর এর কারণে তারা নিজেদের পরিণামও দেখেছে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার আমি দিল্লি যাচ্ছিলাম, এই ম্যাজিস্ট্রেটের পরিণাম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে লুধিয়ানা স্টেশনে সেই ম্যাজিস্ট্রেট যে মসীহ মওউদের সাথে এই দুর্ব্যবহার করেছে, মুসলিম মওউদের সাথে তার লুধিয়ানা স্টেশনে দেখা হয়। বড় আকুতি মিনতির সাথে বেদনা বিধুর কণ্ঠে বলে যে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য শক্তি দেন, আমি বড় বড় ভুল করেছি। আমার আশঙ্কা হয় যে কোথাও আমি পাগল না হয়ে যাই। হযরত মুসলিহ মওউদ বলেন যে এগুলো সেই সুস্পষ্ট নিদর্শন যার মাধ্যমে আল্লাহ তাআলা স্বীয় নবীদের সত্যতা পৃথিবীতে প্রকাশ করে থাকেন। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একটি ঘটনা শোনাতেন। একবার রুস্তমের ঘরে চোর এসেছে। রুস্তম নিঃসন্দেহে অনেক বড় বীর ছিল, কিন্তু তার খ্যাতি ছিল যুদ্ধ কৌশলের জন্য। যুদ্ধে তলোয়ার চালানোর দক্ষতা ছিল তার, কিন্তু কুস্তি বা মল্লযুদ্ধে সবার দক্ষ হওয়া আবশ্যক নয়। যে যুদ্ধে দক্ষ হবে সে মল্লযুদ্ধেও দক্ষ হবে এটি আবশ্যক নয়। যাই হোক, চোর আসে, সে চোরকে ধরার চেষ্টা করে। চোর মল্লযুদ্ধ জানত, কুস্তি জানত, সে রুস্তমকে ধরাশায়ী করে। রুস্তম যখন দেখলো যে আমি এখন মারা যাব, সে বলল রুস্তম এসে গেছে। চোর এই আওয়াজ শুনতেই তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে পালিয়ে যায়। বস্তুত চোর রুস্তমের সাথে কুস্তি লড়ছিল এবং তাকে ধরাশায়ীও করে, কিন্তু রুস্তমের নাম শুনে সেখান থেকে পালিয়ে যায়। এ দৃষ্টিকোণ থেকে তিনি নসিহত করেন যে অনেক সময় অনেকে এমন গুজব ছড়ায় যার ফলে মানুষের মনোবল ভেঙে যায়। তিনি বলেন, ঘরে আগুন লাগলে মানুষ ততটা ভয় পায় না, আগুন নিভানোর চেষ্টা করে, যতটা না নিজের অবর্তমানে এই সংবাদে সে ভয় পায় যে ঘরে আগুন লেগেছে। তিনি আরো বলেন, যুদ্ধের পরিস্থিতিতে কথা হচ্ছে, কোন জায়গায় বোমাবারি হওয়া তত ভয়াবহ হয় না যতটা এই হইচই সৃষ্টি হওয়া যে মোমাবাড়ি হচ্ছে। তো ভিত্তিহীন গুজব অনেক সময় ভীরুতা সৃষ্টি করে জাতির হৃদয়ে, তাই নিজেদের বীরত্ব এবং সাহসিকতার সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল গুজব ছড়তে না দেয়া এবং এর মোকাবেলা করা। রুস্তমকে চোর ধরাশায়ী করে, কিন্তু তার নামের একটা ত্রাস এবং ভীতি ছিল যে এই নাম শুনে সে ভয় পায় এবং পালিয়ে যায়। একইভাবে অনেক সময় গুজব পরিবেশে ভীতি এবং ত্রাস সঞ্চার করে, তাই সবসময় গুজব ও এড়িয়ে চলা উচিত। আর এমন পরিস্থিতি যদি দেখাই দেয় তাহলে সাহসিকতা প্রদর্শন করা উচিত। করমদিন সংক্রান্ত মামলা সম্পর্কে হযরত মুসলিহ মাহমুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1902 এর শেষের দিকে করমদিন নামী এক ব্যক্তি মুসলিহ মাহমুদের বিরুদ্ধে মানহানির মামলা করে, আর জেহলামে আদালতে হাজিরা দেওয়ার জন্য মুসলিহ মাহমুদের বিরুদ্ধে সমন জারি করা হয়। তিনি 1902 সনের জানুয়ারি মাসে সেখানে যান। তার ধারাবাহিক সফলতার এটি প্রথম নিদর্শন ছিল। যদিও তিনি ফৌজদারি মামলার উত্তর দেওয়ার জন্য যাচ্ছিলেন, কিন্তু তা সত্ত্বেও মানুষের ভিড় ছিল কল্পনাতীত। যখন তিনি জেহলম স্টেশনে অবতরণ করেন তখন এত বিশাল জনসমুদ্র ছিল যে প্ল্যাটফর্মে পা রাখার জায়গা ছিল না, বরং স্টেশনের বাইরেও ডানে এবং বামে রাস্তার উপর মানুষের এত ভিড় ছিল যে গাড়ি অতিক্রম করা কঠিন হচ্ছিল। জেলার কর্মকর্তাদের তখন বিশেষ ব্যবস্থা হাতে নিতে হয়েছে। তহসিলদার গোলাম হায়দার সাহেবকে বিশেষ ডিউটিতে সেখানে নিযুক্ত করা হয়েছে। তিনি হযরত সাহেবের সাথে বড় কষ্টে রাস্তা প্রস্তুত করে গাড়ি নিয়ে যান। শহর পর্যন্ত মানুষের ভিড়ের কারণে রাস্তা পরিষ্কার পাওয়া কঠিন ছিল। শহরবাসী ছাড়াও সহস্র সহস্র মানুষ গ্রাম থেকেও তার দর্শনের জন্য এসেছিল। প্রায় 1000 মানুষ সেখানে বয়াত করে। তিনি যখন আদালতে হাজিরা দেওয়ার জন্য যান তখন এত বেশি মানুষ মামলার কার্যক্রম শোনার জন্য উপস্থিত ছিল যে আদালতের জন্য ব্যবস্থা করা কঠিন হয়ে যায়। মাঠে বহু দূর পর্যন্ত মানুষ অপেক্ষমান ছিল। প্রথম হাজিরাতেই তাকে নির্দোষ খালাস দেয়া হয় এবং তিনি কল্যাণজনকভাবে বা মঙ্গলজনকভাবে ফিরে আসেন। যাই হোক, যেভাবে তিনি উল্লেখ করেছেন যে এরপর সংখ্যা বৃদ্ধি পাওয়া আরম্ভ হয় 1903 থেকে, তাঁর উন্নতি জামাতের আশ্চর্যজনকভাবে উন্নতি হতে থাকে। অনেক সময় এক এক দিনে 500-500 মানুষ বয়াতের চিঠি প্রেরণ করত। তার অনুসারীরা সংখ্যায় সহস্র সহস্র বরং লক্ষ্যে উপনীত হয়। সকল প্রকার মানুষ তার হাতে বয়াত করে আর এই জামাত ব্যাপকভাবে বিস্তার লাভ করতে থাকে। পাঞ্জাবের সীমানা পেরিয়ে অন্যান্য প্রদেশে বরং অন্যান্য দেশেও বিস্তার লাভ করা আরম্ভ করে। আল্লাহ তাআলা অপমাননা এবং অসম্মানের শাস্তি কিভাবে দেন সে সংক্রান্ত আপনারা ম্যাজিস্ট্রেটের ঘটনা শুনেছেন। আরো একটি ঘটনা তিনি বর্ণনা করেন। তিনি বলেন যে একবার আমরা লখনউ গিয়েছি, সেখানে সীমান্ত প্রদেশের এক মৌলভী আব্দুল করিম ছিল যে আমাদের জামাতের ছিল ভয়াবহ বিরোধী। সে আমাদের আসার পর এক বক্তৃতা করে যাতে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের একটি ঘটনাকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে উপস্থাপন করেছে। প্রকৃত ঘটনা যা ছিল তা হল, একবার হযরত মসীহ আলাইহিস সালাম দিল্লি যান, সেখানে আমাদের এক আত্মীয়ের সম্পর্কে মামু মির্জা হায়রত দেহলভি ছিলেন। তার মাথায় একদিন দুষ্টমি খেলে সে পুলিশের জালি ইন্সপেক্টর সেজে এসে যায় আর হযরত মসীহ ইসলামকে ভয় দেখানোর জন্য বলে যে আমি পুলিশের ইন্সপেক্টর আর আমাকে সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে আপনাকে নোটিশ জারি করার জন্য যে আপনি এখন তাৎক্ষণিকভাবে এখান থেকে চলে যান, নতুবা আপনার ক্ষতি হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার প্রতি কর্ণপাতই করেননি, কিন্তু কিছু বন্ধু তদন্ত করে দেখতে চেয়েছে যে ব্যক্তি কে, সে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে সীমান্ত প্রদেশের এই মৌলভি আব্দুল করিম ও আহমদী মৌলভি এইভাবে বর্ণনা করেছে যে দেখো আল্লাহর নবী সাজে, কিন্তু সে দিল্লি গিয়েছিল, মির্জা হায়রত সেখানে পুলিশের ইন্সপেক্টর সেজে তার কাছে চলে যায়। সে ঘরের উপরের তালায় বসেছিল, অথচ এই কথাটি সম্পূর্ণভাবে মিথ্যা। হযরত মুসা ইসলাম তখন নিচে উঠানে বসেছিলেন ঘরের। যাই হোক, মৌলভী আব্দুল করিম হযরত মুসা ইসলাম সম্পর্কে বলে যে সে যখন শুনল যে পুলিশের ইন্সপেক্টর এসেছে, সে এতটা ভয় পায় যে সিঁড়ি থেকে নামার সময় তার পা পিছলে যায় এবং সে হুমড়ি খেয়ে নিচে পড়ে যায়। মানুষ এই বক্তৃতা শুনে গলা ফাটিয়ে অট্টহাসি হাসে, কিন্তু ঘটনা কি ঘটেছে এরপর, আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দেন? একই রাতে মৌলভী আব্দুল করিমকে আল্লাহ তাআলা ধৃত করেন। সে ঘরের ছাদে ঘুমন্ত ছিল, রাতে রাতে কোনো কাজের জন্য তাকে উঠতে হয়। সেই ছাদের যেহেতু কোনো প্রস্তর ছিল না বা কিনারায় ইটের কোনো গাঁথনি ছিল না, আর ঘুমে তার চোখ বন্ধ ছিল, তাই তার এক পা ছাদ থেকে বেরিয়ে যায় আর সে ধড়াস করে মাটিতে পড়ে যায়, আর তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিনি বলেন যে দেখো, যদি সে অদৃশ্য সম্পর্কে স্পষ্ট ভাবে জ্ঞাত থাকত যে অবমাননার আমি এই শাস্তি পাবো, তাহলে সে কখনো অসম্মানজনক আচরণ প্রদর্শন করত না, বরং ইমান আনত তার উপর। যদিও এমন ইমান তার কোনো কাজে আসত না, কেননা গায়েবের পর্দা যেহেতু উঠে গেল, তাই ইমানের লাভ কি? ইমান সত্যিকার অর্থে তখন ইমান হয়ে থাকে যখন অদৃশ্যে ইমান থাকে। ইমান সেটি কাজে আসে বা কাজে লাগে যা অদৃশ্য অবস্থায় আনা হয়। প্রতিদান বা পুরস্কার সামনে দেখে সবাই ইমান আনতে পারে। যাই হোক, এ থেকে তার পরিণাম যারা দেখেছে তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহর নবীদের সাথে তিরস্কারের পরিণাম কি হয়ে থাকে। আজকাল যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা তার প্রতি বিদ্রুপাত্মক আচরণ করে বা অপলাপ করে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সবচেয়ে প্রিয় নবী। তার সম্পর্কে মানুষের অপলাপ কে আল্লাহ তাআলা এমনিতেই ছেড়ে দেবেন না? বরং আল্লাহ তাআলা এমন মানুষকে পৃথিবীতেও শিক্ষণীয় নিদর্শনে পরিণত করেন, তাই এমন লোকদের চিকিৎসা মুসলমানদেরকে হাত দ্বারা বা বন্দুক দিয়ে বা রাইফেল দিয়ে নয়, বরং দোয়ার মাধ্যমে করা উচিত। বরং এরও প্রকৃত উপলব্ধি কেবল আহমদীদেরই রয়েছে, তাই আমি যেভাবে বলেছি যে আমাদের উচিত আমাদের ব্যথা বেদনাকে দোয়ায় রূপ দেয়া, আর বিশেষভাবে দোয়া করা উচিত এই উদ্দেশ্যে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার উল্লেখ করতে গিয়ে আরো বলেন, অর্থাৎ পূর্বে যে মৌলভীর ঘটনা বর্ণিত হয়েছে তার সাথে সম্পর্কযুক্ত এটি, তিনি বলেন অনেকে এমন ছিল যারা বলতো মির্জা সাহেব কুষ্ঠরোগে আক্রান্ত হবেন, আল্লাহ তাআলা তাদেরকে কুষ্ঠরোগে আক্রান্ত করেছেন। অনেকে বলতো মির্জা সাহেব প্লেগের শিকার হবেন, যারা এটি বলেছে আল্লাহ তাআলা তাদেরকে প্লেগের মাধ্যমে ধ্বংস করেছেন। যেখানে এ ধরনের সহস্র সহস্র দৃষ্টান্ত রয়েছে, সেখানে আমরা আর কতকাল এগুলোকে দৈব ঘটনা আখ্যায়িত করব? তাই নিজেদের জীবনে এমন পবিত্র পরিবর্তন আনয়ন করো যেন পৃথিবী তা অনুভব করে। তোমাদের অবস্থা এমন হওয়া উচিত যে তোমাদের তাকওয়া, তোমাদের পবিত্রতা, তোমাদের গৃহীত হওয়া, তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক দেখে যেন মানুষ এদিকে চৌম্বক আকর্ষণ বোধ করে। স্মরণ রেখো যে আহমদীয়তের উন্নতি এমন মানুষের মাধ্যমেই হবে, আর আপনারা এই মর্যাদায় বা এর কাছাকাছি যদি পৌঁছে যান, তাহলে আপনারা যদি বাইরেও না আসেন, কোন নিভৃত কোণে বসে থাকেন, সেখানেও মানুষ আপনাদের চতুর্পাশে সমবেত হবে ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ আহমদীয়ত গ্রহণ করবে। আরেকটি ঘটনার তিনি উল্লেখ করেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সিয়ালকোট যান, মৌলভীরা সেখানে ফতোয়া দিয়েছে যে যে এই ব্যক্তির বক্তৃতা শুনতে যাবে তার বিবি তালাক হয়ে যাবে, বিয়ে ভেঙে যাবে। কিন্তু মির্জা সাহেবের আকর্ষণের মন প্রবল ছিল যে মানুষ এই ফতোয়ার ভ্রুক্ষেপ করেনি, রাস্তায় পাহারা নিযুক্ত করা হয় যেন মানুষকে বাধা দেওয়া যেতে পারে, রাস্তায় পাথর স্তূপীকৃত করা হয়, যারা বিরত হবে না তাদেরকে পাথর মারা হবে। এরপর জলসা গা থেকে মানুষকে ধরে ধরে নিয়ে যেত যেন তারা বক্তৃতা না শুনে। হযরত মুসলিম মওউদ বলেন যে এক বিটি সাহেব ছিলেন যিনি তখন সিয়ালকোটের সিটি ইন্সপেক্টর ছিলেন, এরপর পুলিশের সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হয়েছেন এক পর্যায়ে, সেখানে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। নিরাপত্তার কাজে নিরাপত্তার দায়িত্বে বা তত্ত্বাবধানের দায়িত্ব তার উপর ছিল। তিনি বলেন, মানুষ যখন অনেক হইচই করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তো তিনিও যেহেতু মসীহ মওউদের বক্তৃতা শুনেছিলেন, বিটি সাহেব বা পুলিশের ইন্সপেক্টর, তিনি আশ্চর্য হন যে এই বক্তৃতায় আক্রমণ করা হচ্ছে খ্রিস্টানদের উপর এবং আর্যদের উপর, আর মির্জা সাহেব যা কিছু বলেছেন তা যদি মৌলভীদের ধ্যান ধারণার পরিপন্থী হয় তাহলেও ইসলামের উপর কোন আপত্তি বর্তায় না, এর ফলে আর সে কথাগুলো যদি সত্য হয় তাহলে ইসলামের সত্য হওয়া প্রমাণিত হয়। প্রশ্ন হল, মুসলমানদের এরপরও বিশৃঙ্খলা সৃষ্টির কারণ কি? তিনি বলেন যে এই ব্যক্তি যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি জলসায় দাঁড়িয়ে যান এবং বলেন যে ইনি তো বলছেন যে খ্রিস্টানদের খোদা মারা গেছে, হে মুসলমানগণ তোমরা এটি শুনে কেন রাগ করো? হযরত মৌলভী বুরহানউদ্দিন সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এক অত্যন্ত নিষ্ঠাবান সাহাবি অতিবাহিত হয়েছেন, সে সম্পর্কে তিনি বলেন যে আহমদিয়ত গ্রহণের পূর্বে তিনি ওহাবিদের প্রসিদ্ধ আলেম ছিলেন, তাদের মাঝে তিনি বড় সম্মানিত ব্যক্তি ছিলেন। আহমদিয়ত গ্রহণের পর যদিও তার জীবিকা সংকীর্ণ হয়ে যায় কিন্তু তিনি ভ্রুক্ষেপ করেননি। আর সে দারিদ্রের মাঝে জীবন কাটিয়ে দিয়েছেন। তিনি অত্যন্ত পরবিমুখ এক ব্যক্তি ছিলেন, তাকে দেখে কেউ বুঝতে পারত না যে ইনি একজন আলেম, বরং বাহ্যত মানুষ এটি মনে করত যে ইনি শ্রমজীবী এক সাধারণ মানুষ, অত্যন্ত বিনয়ী প্রকৃতির এক মানুষ ছিলেন। হযরত মুসলিম মওউদ বলেন যে তার একটি চুটকি বা কৌতুক আমার সবসময় মনে থাকে, হযরত মসীহ মওউদ ইসলাম যখন সিয়ালকোট আসেন সেখানে তার ভয়াবহ বিরোধিতা হয়, এরপর তিনি যখন ফিরে আসেন বিরোধীরা যার সম্পর্কে জানতে পেরেছে যে ব্যক্তি আহমদি, তাকে তারা ভয়াবহ কষ্ট দেয়। মৌলভী বুরহানউদ্দিন সাহেব হযরত মসীহ মওউদ ইসলামকে ট্রেনে বসিয়ে স্টেশন থেকে ফেরত যাচ্ছিলেন, মানুষ গোবর উঠিয়ে তার প্রতি ছুটতে থাকে, এক ব্যক্তি তার মুখে গোবর ঢুকিয়ে দেয়, তিনি আনন্দের সাথে সেই কষ্ট সহ্য করতে থাকেন। যখনই তাকে লক্ষ্য করে গোবর ছোড়া হতো তিনি আনন্দের সাথে বলতেন যে এই দিন আর এই সৌভাগ্য এত সহজে ভাগ্যে জোটে না। ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন যে বিন্দুমাত্র তিনি ভ্রুকুঞ্চিত করতেন না। এই ঘটনার বিভিন্ন সংস্করণ রয়েছে, মোদ্দা কথা হলো তিনি এতে আনন্দ প্রকাশ করেন, মূল শব্দ সামনে না থাকলেও তিনি আদৌ তাঁর ভ্রুকুঞ্চিত হয়নি। আর বিরোধিতার কারণে যেই কষ্টের আমি সম্মুখীন এটিও খোদা তালার ফজল, এ ছিল তার দৃঢ় বিশ্বাস। অত্যন্ত নিবেদিত প্রাণেক আহমদী ছিলেন, আহমদীয়ত গ্রহণের কারণ হিসেবে এক অদ্ভুত ঘটনা তিনি শোনাতেন। যদিও তিনি আহমদীয়ত কিছুকাল পরে গ্রহণ করেছেন কিন্তু দাবের অনেক পূর্বেই মুসলিম ইসলামকে তিনি সত্য মহাপুরুষ হিসেবে শনাক্ত করেছেন, মাঝে কিছু গ্যাপ এসে যায়। তিনি প্রথম দিকে যখন হযরত মুসলিম ইসলামের কথা শোনেন পদভ্রজে কাদিয়ান আসেন, এখানে এসে জানতে পারেন যে মুসলিম ইসলাম গুরদাসপুর গিয়েছেন, হয়তো কোনো মামলায় হাজিরা দেয়ার ছিল বা অন্য কোনো কারণ ছিল, আমার সঠিক মনে নেই। বোরহানউদ্দিন সাহেব তাৎক্ষণিকভাবে গুরুদাসপুর পৌঁছেন, সেখানে হযরত হাফেজ হামেদ আলী মরহুমের সাথে তার সাক্ষাৎ হয়। তিনিও হযরত মাসিমুল ইসলামের এক পুরনো বা প্রবীণ খাদেম ছিলেন, আর দাবির পূর্বেই পূর্ব থেকে তার সাথে থাকতেন। হযরত মাসিমুল ইসলাম নিচের ঘরে বা অন্য কোন জায়গায় অবস্থান করছিলেন, যে কক্ষে তিনি অবস্থান করছিলেন তার সেই কক্ষের দরজায় ছিল ছোট পর্দা। মৌলভী বোরহানউদ্দিন সাহেব এর জিজ্ঞেস করার পর হাফেজ হামেদ আলী সাহেব বলেন যে হযরত মুসলিম ইসলামের মুসলিম ইসলাম কক্ষে কাজ করছেন। মৌলভী বোরহানউদ্দিন সাহেব বলেন যে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। হাফেজ সাহেব বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যস্ততার কারণে বারণ করেছেন, নির্দেশ দিয়ে রেখেছেন যে তাকে যেন ডাকা না হয়। মৌলভী সাহেব আকুতি মিনতির স্বরে বলেন যে কোনোভাবে আমার সাক্ষাৎ করিয়ে দাও, কিন্তু হাফেজ সাহেব বলেন যে আমি কিভাবে বলতে পারি তাকে, কেননা তিনি সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন। অবশেষে অনেক আকুতি মিনতির পর তিনি হাফেজ সাহেবের কাছ থেকে পর্দার ফাঁক দিয়ে উকি মেরে হযরত মসীহ ইসলামকে মসীহদের জিয়ারতের অনুমতি দেন, বা হাফেজ সাহেব থেকে দৃষ্টি এড়িয়ে তিনি মসীহ ইসলামকে দেখেন। মুসলিমত বলছেন যে আমার বিস্তারিত ঘটনা মনে নেই, তিনি সেই কক্ষের দিকে যান যে কক্ষে হযরত মসীহ ছিলেন না, পর্দা উঠে দেখেন যে হযরত মসীহ ইসলাম পা হাঁটছেন বা পায়চারি করছেন। তখন তার পিঠ ছিল দরজার দিকে আর খুব দ্রুত বিপরীত দিকে যাচ্ছেন দেয়ালের দিকে। হযরত মসীহ ইসলামের মুসলিমত বলছেন যে মসীহদের রীতি ছিল যখন তিনি কোনো বই বিজ্ঞাপন বা কোন প্রবন্ধ লিখতেন প্রায় সময় হাঁটতে হাঁটতে লিখতেন, আর ক্ষীণ স্বরে ধীরে ধীরে তা পাঠ করতেন। তখনও হযরত মসীহ ইসলাম কোন প্রবন্ধ লিখছিলেন আর খুব দ্রুত হাঁটছিলেন, একই সাথে তা পাঠ করছিলেন। দেয়ালের কাছে পৌঁছে হযরত মসীহ ইসলাম যখন ফিরে আসতে যাচ্ছিলেন, মৌলভী বোরহানউদ্দিন সাহেব বলেন যে আমি সেখান থেকে দ্রুত ফিরে আসি, কোথাও তিনি আমাকে দেখে না ফেলেন। হযরত হাফেজ হামেদ আলী সাহেব বা অন্যকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, মুসলিম ইসলামের কি জিয়ারত করেছেন, তিনি বলেন যে বাস আমি বুঝে গেছি। পাঞ্জাবিতে বলেন যে ব্যক্তি কামরায় এত দ্রুত হাঁটে তাকে কোনো অনেক দূরের গন্তব্যেই পৌঁছতে হবে, অর্থাৎ যে কামরায় এত দ্রুত হাঁটে মনে হয় যেন তার গন্তব্য অনেক দূরে। তখন তার হৃদয়ে কথা বদ্ধমূল হয়ে যায় যে তিনি পৃথিবীতে কোনো মহান কাজ করবেন। আজাদ মুসলিমত বলছেন যে এটি একটি নিগুড় তত্ত্ব, একটি গুড় কথা, কিন্তু শুধু তার জন্য দেখা সম্ভব যার আধ্যাত্মিক দৃষ্টি রয়েছে। তিনি হযরত মুসলিমদের সাথে তখন কোনো কথা না বলে ফিরে যান, কিন্তু হৃদয়ে যেহেতু একটি কথা বদ্ধমূল হয়ে যায়, তাই মুসলিম ইসলাম যখন দাবি করেন আল্লাহ তাআলা তাকে আহমদীয়ত গ্রহণের তৌফিক দেন। এরপর এতটা নিষ্ঠা এবং আন্তরিকতায় তাকে সমৃদ্ধ করেন যে কোনো বিরোধিতার তিনি ভ্রুক্ষেপই করেননি। তো দ্রুত কাজ করলে হযরত মুসলিম বলছেন যে দ্রুত কাজ করলে সময় অনেক বরকত হয়। এরপর তিনি বলেন তাই সন্তানদের দ্রুত কাজ করা এবং দ্রুত চিন্তা করার অভ্যাসে অভ্যস্ত করা উচিত, কিন্তু দ্রুত বলতে তড়িঘড়ি বা তাড়াহুড়া করে কাজ করা, বরং চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি কাজ করা। শয়তানই তরাপরায়ণ হয়ে থাকে, কিন্তু ভেবে চিনতে তাড়াতাড়ি যে কাজ করে সে খোদাতালার সিপাহী বা সেনা বা সৈন্য হয়ে থাকে। অনেকের মাঝে আলস্য দানা বাঁধে যে আরাম করি পরে কাজ সেরে নেব, এমনটি করলে কাজ সবসময় বিলম্বিত হয়। শুধু ছোটদেরই বিষয় নয়, যারা বয়স্ক, যারা হোদাদার বা পদাধিকারী, তাদেরকেও কাজে গতি সঞ্চার করা উচিত, কারণ আমরা সেই মসির মান্যকারী যিনি সময়ের সদ্ব্যবহার করেছেন গভীর মূল্যায়নের চেতনা নিয়ে। বরং আল্লাহ তাআলা এলহামে জানিয়েছেন যে তার সময় নষ্ট করা হবে না, আমাদের এদিকে দৃষ্টি রাখা উচিত। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সম্পর্কে তিনি বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমি দেখেছি যে তিনি সারাদিন ঘরে কাজ করতেন, কিন্তু দৈনিক একবার অবশ্যই পদভ্রমণে বের হতেন। কাজ বলতে তার রচনা, বক্তৃতা, সাক্ষাৎ সবই বোঝায়, কিন্তু অবশ্যই পদভ্রমণে বের হতেন। 74-75 বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি রীতিমতো পদভ্রমণে বেরোতেন। বয়সের কথা আনুমানিক বলেছেন তিনি, এটি নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। অনেকের অভ্যাস হয়ে থাকে, এখানে একটি রেফারেন্সের কথা শুনেছে যে বয়স 73 ছিল না 74 না 75, আনুমানিক ভাবে বয়সের কথা উল্লেখ করছেন। তিনি বলেন বয়স এত বেশি হওয়া সত্ত্বেও এত রেগুলারলি তিনি ভ্রমণে বেরোতেন যে আজ আমাদের দ্বারা তা সম্ভব নয়। আমরা অনেক সময় ভ্রমণে যেতে পারি না, কিন্তু হযরত মসীহ আলাইহিস সালাম অবশ্যই পদভ্রমণে বের হতেন। তিনি বলেন যে উন্মুক্ত বাতাসে চলাফেরা এবং উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এটি ব্রেনের জন্য উপকারী হয়ে থাকে। তারেক আজিজের বোর্ডার্সদের তিনি নসিহত করছেন যে উন্মুক্ত বাতাসে থেকে কঠিন কাজ করলে যেখানে তাদের স্বাস্থ্য ভালো থাকবে সেখানে তাদের ব্রেইন উন্নতি করবে, তারা পৃথিবীর জন্য কল্যাণকর সত্তায় পরিণত হবে। তাই আজকাল খোলা মাঠে উন্মুক্ত বাতাসে খেলাধুলা করার প্রতি শিশুদের এবং যুবকদের বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত এবং মনোযোগ আকর্ষণের প্রয়োজন রয়েছে। আর জামিয়ার ছাত্রদের জন্য বিশেষ করে অন্তত পক্ষে 1.5 ঘন্টা দৈনিক বাহিরে খেলাধুলা করা আবশ্যকীয় করে নেওয়া উচিত। আজকাল টেলিভিশনের সাথে সম্পর্কযুক্ত খেলাধুলা বাহিরের ব্যায়ামকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। যদি কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে ভ্রমণ এবং খেলাধুলা অবশ্যই করা উচিত।
وضاحت فرماتے ہوئے کہ موت سے ڈرنے والوں کی دشمن ڈراتا ہے
মৃত্যুকে যারা ভয় করে তাদেরকেই শত্রু ভয় দেখায়। এই বিষয়ের ব্যাখ্যা করতে গিয়ে তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সিয়ালকোটের ঘটনা, মৌলভী বুরহানউদ্দিন সাহেব সংক্রান্ত ঘটনা এইভাবে বর্ণনা করেন যে হযরত মসীহ ইসলাম যখন সিয়ালকোট যান, মৌলভীরা ফতোয়া দিয়ে রেখেছিল যে ব্যক্তি মির্জা সাহেবের কাছে যাবে বা তাঁর বক্তৃতায় উপস্থিত থাকবে তার তালাক হয়ে যাবে, বিয়ে ভেঙে যাবে, ইনি কাফের এবং দাজ্জাল, তার সাথে কথা বলা, তার কথা শোনা, তার বই পুস্তক পড়া সম্পূর্ণভাবে হারাম বা নিষিদ্ধ, বরং তাকে মারা এবং হত্যা করা পুণ্যের কারণ। এগুলো মৌলভীদের কথাগুলো নতুন কোনো কথা নয়, এগুলো চিরাচরিত ভাবে চলে আসছে, কিন্তু তার উপস্থিতিতে তারা নৈরাজ্য সৃষ্টির ধৃষ্টতা দেখায়নি। সেখানে পুলিশের পাহারাও ছিল, সরকারি কর্মকর্তারও ছিল, আর মানুষের উপস্থিতিও ছিল অনেক বেশি। তাই তখন তারা ফ্যাসাদ বা নৈরাজ্য সৃষ্টির ধৃষ্টতা দেখায়নি। চতুর্দিকে আহমদিরা সমবেত ছিল, তারা পরস্পর এই ষড়যন্ত্র আটে যে মির্জা সাহেবের যাওয়ার পর নৈরাজ্য সৃষ্টি করা হবে। হযরত মসীহ মওউদ বলেন যে আমিও তখন তাঁর সাথেই ছিলাম। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যখন সেখান থেকে যাত্রা করেন, গাড়িতে সওয়ার হন, বহু দূর পর্যন্ত মানুষ দাঁড়িয়েছিল যারা পাথর মারা আরম্ভ করে, কিন্তু চলন্ত গাড়িতে পাথর লাগা সম্ভব ছিল না। বিরল আমাদের গাড়িতে কোনো পাথর লাগত, তারা আমাদেরকে লক্ষ্য করে পাথর ছুটত, কিন্তু তাদের নিজেদের কোনো ব্যক্তির গায়ে গিয়ে লাগত, তাই তাদের ষড়যন্ত্র সফল হয়নি। বাকি আহমদি যারা হযরত মসীহ মওউদের কারণে সেখানে সমবেত হয়েছিল, তাদের কিছু আশপাশের গ্রামের অধিবাসী ছিল যারা তার ফিরে যাওয়ার পর এদেশ সেদেশ চলে যান। স্বল্প সংখ্যক কিছু স্থানীয় আহমদি বা বাহির থেকে আগত অতিথি যারা ছিলেন তাদের উপর বিরোধীরা স্টেশনেই হামলা করে। তাদের মাঝে যাদের উপর হামলা হয়েছে তাদের মাঝে মৌলভী বুরহানউদ্দিন সাহেব ছিলেন, যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। বিরোধীরা তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে আজেবাজে কথা বলে, এরপর সেই ঘটনাটা এক দোকানে নিয়ে গিয়ে তার মুখে গোবর ঢুকিয়ে দেয়া হয়। এটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন মৌলভী সাহেবের উপর যখন এই জুলুম এবং অত্যাচার হচ্ছিল, মৌলভী সাহেব গালি দেওয়ার পরিবর্তে বা হইচই না করে, যারা সে দৃশ্য দেখেছেন তারা বলেন, তিনি বড় শান্তশিষ্ট ভাবে সারন্দে এটি বলেন, সুবহান আল্লাহ, এদিন কার ভাগ্যে জোটে, এমন দিন আল্লাহর নবীদের আসার পরে ভাগ্যে জোটে, আল্লাহর বড় এহসান এবং অনুগ্রহ যিনি আমাকে এই দিন দেখিয়েছেন। তিনি বলেন যে এর ফলে যে ফলাফল প্রকাশ পেয়েছে তা হল স্বল্পক্ষণের ভিতর যারা হামলা করছিল তাদের হৃদয় তাদের ধিক্কার দেয়, তারা লজ্জা ও অসম্মানের কারণে তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। তো আসল কথা হলো শত্রু যখন দেখে যে এরা মৃত্যুকে ভয় করে তখন তারা বলে যে আসো আসো এদেরকে ভয়
দেখায়।
আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়। সুতরাং যে ব্যক্তি ভয় করে তখন শত্রু মনে করে যে এ শয়তানি মানুষ, কিন্তু যদি কেউ ভয় না পায় বা ভয় না করে বরং এ সকল হামলা এবং কষ্টকে আল্লাহর পুরস্কার মনে করে আর বলে যে আল্লাহর অনুগ্রহে আমি এই সম্মানজনক পদমর্যাদা লাভ করেছি এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন যে তার খাতিরে আমি মার খাচ্ছি, তখন শত্রুর হৃদয়ে ভীতি সঞ্চার হয় আর অবশেষে সে লজ্জিত হয়। মৌলভী বোরহানউদ্দিন সাহেবের প্রেক্ষাপটে আর একটি ঘটনা রয়েছে। মৌলভী বোরহানউদ্দিন সাহেব যেভাবে বলা হয়েছে হযরত মসীহ মাউউদ ইসলামের বড় নিষ্ঠাবান সাহাবী ছিলেন, তিনি অত্যন্ত সুরুচিবান এবং হাস্যরসে অভ্যস্ত ব্যক্তিত্ব ছিলেন। তাঁর এবং মৌলভী আব্দুল করিম মরহুমের ইন্তেকালের কারণে হযরত মসীহ মাউউদ ইসলামের হৃদয়ে মাদ্রাসায়ে আহমদিয়া প্রতিষ্ঠার ধারণা জাগ্রত হয়, যা পরে জামে আহমদিয়াতে পরিবর্তিত হয়। তিনি বলেন যে একবার তিনি হযরত মসীহ মাউউদ ইসলামের কাছে আসেন এবং বলেন যে আমি স্বপ্নে আমার মৃত বোনকে দেখেছি, তিনি আমার সাথে তার সাক্ষাৎ হয়। আমি তাকে জিজ্ঞেস করেছি, বোন বলো দেখি যে পরকালে তোমার কি অবস্থা। আমার বোন বলেন যে আল্লাহ তাআলা অনেক অনুগ্রহ করেছেন আমাকে, তিনি ক্ষমা করেছেন, জান্নাতে আমি আরামে জীবন যাপন করছি। আমি জিজ্ঞেস করেছি, বোন সেখানে সময় কিভাবে কাটে। এটিও একটি চুটকি বটে। তিনি বলেন যে সেখানে আমি কুল বিক্রি করি। মৌলভী বোরহানউদ্দিন সাহেব বলেন যে আমি স্বপ্নে বোনকে বললাম যে আমাদের ভাগ্য বড় অদ্ভুত, জান্নাতেও আমাদেরকে কুলই বিক্রি করতে হবে। যেহেতু পরিবার দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছিল তাই স্বপ্নেও তার ধারণা এদিকেই যায়। হযরত মসীহ মাউউদ ইসলাম এই স্বপ্ন শুনে বললেন, তাকে স্বপ্ন শোনানো হয়েছে, তিনি বলেন মৌলভী সাহেব এই স্বপ্নের তাবির ভিন্ন, কিন্তু স্বপ্নেও আপনি রসিকতার কথাই ভাবলেন, রসিকতা করতে ভুললেন না। তিনি রসিকতার ছলে কথা বলতেন। মুসলিম ইসলাম বলেন যে এর অর্থ হল এমন কামেল এবং নিখুঁত ভালোবাসা যা অম্লানো অনন্ত সিদ্রা বা কুল অনন্ত ঐশী ভালোবাসার স্থল। এর ব্যাখ্যা হলো আমি খোদার অনন্ত ভালোবাসা মানুষের মাঝে বিতরণ করি। বোনের স্বপ্নের অর্থ এটি। তিনি ব্যাখ্যায় আরো বলেন যে মোমেন যে স্থানে থাকুক না কেন তাকে কাজ করতে হবে, এমন নয় যে মৃত্যুর পর জান্নাতে চলে যাবে সেখানে শুধু বিশ্রাম আর বিশ্রামেই থাকবে, এমন নয়, কাজ করতে হবে। তার বোন যেভাবে ভাইকে জানিয়েছেন যে আমি কি কাজ করি, যদি কারো মাথায় কখনো এমন ধারণা আসে যে এখন বিশ্রামের সময়, তাহলে এর অর্থ হলো সে নিজের ঈমান হারিয়ে বসেছে। কেননা ইসলাম যে বিষয়ে কি ইমান এবং আরাম আখ্যায়িত করেছে তা হলো কাজ করা। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে ফায়দা ফারাগত ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন কাজ থেকে ফারেগ হও আরো বেশি পরিশ্রম করো এবং তোমার প্রভুর পানে ধাবিত হও। এটি এক গূঢ় কথা যা সবসময় স্মরণ রাখা উচিত। পৃথিবীর মানুষ যাকে আরাম আখ্যায়িত করে সেই অর্থে আমাদের কোনো আরাম বা বিশ্রাম নেই, কিন্তু কোরআন যে অর্থে আরাম বা বিশ্রামের প্রতিশ্রুতি দেয় তা সহজেই তোমরা হস্তগত করতে পারো। পৃথিবী যে অর্থে আরাম বা বিশ্রামের অর্থ করে তা অবশ্যই ভুল এবং ভ্রান্ত। আর এই অর্থে যে ব্যক্তি আরাম বা বিশ্রাম সন্ধান করবে সেই পৃথিবীতেও অন্ধ থাকবে আর পরকালেও অন্ধ হিসাবেই উত্থিত হবে। তাই মোমেনের কাজ হলো নিজেকে কাজে রত রাখা, এক লক্ষ্য অর্জনের পর দ্বিতীয় লক্ষ্য সন্ধানে সোচ্চার হবে। এটি ব্যক্তিগত এবং সমষ্টিগত উন্নতির ব্যবস্থাপত্র এবং রহস্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم